தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ. வஞ்சா கல்பதருபயஸ்ய கிருபா சிந்துப்யை வச பதிதானம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நமோ மகாபதன்னாய கிருஷ்ண பிரேம ப்ரதாயதே கிருஷ்ணாய கிருஷ்ண சைதன்ய நம்னே கௌரத்விஷே. குரவே கௌரச்சந்திராய ராதிகாயை ததாலய கிருஷ்ணாய கிருஷ்ண பக்தாய தத்பக்தாய பக்த்யா விஹீனா அபராத லக்ஷ்யை சித்தாஸ்ய காமாதிதரங்கமத்யே க்ருபாமயீம் த்வாம் சரணம் ப்ரபன்னா வந்தே நமஸ்தே சரணாயம். அனுபேதமபேதகிருத்யம் த்வைபாயனோ விரஹகாதரனாய புத்ரேதி தன்மேதயா கர்வோபிநேதோ தம் சர்வபூதஹ்ருதயம் மதுசூதன்
மகாராஜ் கோயில் சேவா காஜ বন্ধ কালকে যে বল্বে গুলি জ্বলতে ছিল দুটা, হ্যাঁ রোজ খোলে রোজ লাগায়
আমরা শ্রী ধাম নবদ্বীপেতে আছি। নবদ্বীপ ধাম কি তত্ত্ব শিল রূপ গোস্বামী বিভিন্ন শাস্ত্র থেকে তাদের বিচার গ্রহণ করে বর্ণন করেছে। আবার ভক্তি বিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে কিছু কিছু বর্ণন করেছে। ব্রহ্ম সংহিতাতে বিশেষ করে এত সর ওখান থেকে ব্রহ্ম সংহিতাতে জীব ব্রহ্ম সংহিতাতে তার টিকাতে জীব গোস্বামী বহু জায়গা থেকে শ্লোক প্রমাণ সব উদ্ধৃত করে বর্ণন করেছে। সংক্ষেপেতে তার সার সংক্ষেপেতে তার কিছু সার আমি কিছু বলি, বিশেষ মনোযোগের সঙ্গে শুনবে। বিশেষ করে ব্রহ্ম সংহিতাতে বলছেন যে গোলোককেই বলে শ্বেত দ্বীপ, শ্বেত দ্বীপম আম ভজামি। শ্বেত দ্বীপ মানে নির্মল, মায়ার কোন ছোঁয়াচ ওখানে নাই। এই জন্য তাকে নির্মল হবার জন্য, মায়ার কোন গুণ ওখানে না থাকার জন্য তাকে বলা হচ্ছে শ্বেত দ্বীপ, যেখানে গোপ গোপ, গোপী, গোবৎস, গোষ্ঠ, যেখানে থাকে সেই নাম হচ্ছে গোলোক। এই গোলোকেরই অপর নাম হচ্ছে শ্বেত দ্বীপ। এই গোলোক কে যে শ্বেত দ্বীপ বলা হচ্ছে, যথার্থতে ব্রজের জন্য বলা হচ্ছে। গোলোকেতে গোলোক বৃন্দাবনের ব্রজের গোকুলে বৈভব, যেরকম হবে বুঝতে পারো, একটা মথুরা শহর, একটা মথুরা মণ্ডল, মথুরা মণ্ডল 84 কোষ, ওইরকম হতে গোলোক, মাঝখানে বৃন্দাবন, ওইখানে গোপ, গোপী, গো ইত্যাদি সব রয়েছে, সেই জন্য তাকে শ্বেত দেব বলা হচ্ছে। কিন্তু গোলোক মানে হচ্ছে ব্রজ বৃন্দাবন গোলোকের চাহার দিবারি, চাহার দিবারি মানে প্রাচীর মতন, মাঝখানে ব্রজ, গোলোক, বৃন্দাবন আর চারিদিকে বৃন্দাবনের বহির প্রদেশ, এটা হচ্ছে গোলোক। ব্রজের গোকুল বৃন্দাবনের সব পর্যায় বাচী শব্দ, তার বহির প্রকোষ্ঠ হচ্ছে গোলোক। সেখানে স্বকীয় ভাব ঐশ্বর্য সম্পন্ন, বৈকুণ্ঠ থেকে হাজার গুণ বেশি সেখানে ঐশ্বর্য, তাহাকে শ্বেত দেব বলা। আর একটি ব্রজ গোকুল বৃন্দাবন যে আছে, তার মধ্যে দুইটি প্রকোষ্ঠ, এক জায়গা কৃষ্ণের ক্রীড়া বিলাস ইত্যাদি চলছে, যুগলে রাধা কৃষ্ণ যুগলের ক্রীড়া বিলাস সবগুলি চলছে, আর ওর এই প্রকোষ্ঠ হচ্ছে এই নদীপ ধাম যাকে বলে শ্বেত দ্বীপ। আসলেতে শ্বেত দ্বীপ হচ্ছে এইটি। তাহলে শ্বেত দ্বীপ দুটা হলো, এটা ব্রজের বাহিরের প্রকোষ্ঠ যাকে গোলোক বলছে, ঐশ্বর্যময়ী ভূমি স্বকীয় ভাব যুক্ত, এটা হচ্ছে গোলোক। আর বৃন্দাবনে 24 কোষ, 84 কোষ ব্রজমন্ডলের অন্তর্গত যে ব্রজ আছে, একই শ্বেত দ্বীপ বলে, গোকুল বলে গোকুল, অথবা শ্বেত দ্বীপকে বলে আব্রজেও বলে। এইখানে এক প্রকোষ্ঠে কৃষ্ণের বাল্য লীলা থেকে আরম্ভ করে ব্রজের যত সমস্ত লীলা এইখানেতে হয়। এইখানে নন্দন নন্দন, যশোদা নন্দন ইত্যাদি। গোলোকেতে তিনি বসুদেব নন্দন, দেবকী নন্দন, আর ব্রজেতে নন্দ নন্দন, যশোদা নন্দন। এটা হচ্ছে ঐশ্বর্য ভূমি, এটা হচ্ছে মাধুর্য ভূমি। মাধুর্য ঐশ্বর্য কাকে বলে? ঐশ্বর্য মানে বলতো, ঐশ্বর্য যেখানে প্রচুর মাত্রাতে আছে, যে মনুষ্য করতে পারে না, অলৌকিক সব লীলা, মনুষ্যের
অগম্য, ওইসব লীলা হচ্ছে ঐশ্বর্য, ঈশ্বর ভাব। আর ঐশ্বর্য থাকুক আর নাই থাকুক তাতে কিছু মতলব নেই। যেখানে নরলীলাকে অতিক্রম করে যেখানে ভগবানের লীলা তাকে বলে ঐশ্বর্য। আর ঐশ্বর্য থাকুক আর নাই থাকুক নরলীলা বলে ভগবানের সমস্ত লীলা। যেরকম গোবর্ধন ধারণ, এটা কি ঐশ্বর্য? কোন মানুষ করতে পারে না। তথাপি কৃষ্ণ ছোট্ট বালক হয়ে এমন ক্রীড়া করছেন যাতে সখারা মনে করছে যে আমি ধারণ করেছি নরপত লীলা। আনন্দ বাবা ইত্যাদি দেখে খুব প্রসন্ন নরপত লীলা। অথচ কৃষ্ণের এমন কোন লীলা নাই যার মধ্যে ঐশ্বর্য নেই। পগাসুর পুতনা ইত্যাদি মধ্যে ঐশ্বর্য, মুখেতে তিনি সব জগৎ ঐশ্বর্য সবগুলি দেখিয়ে দিয়েছেন, এর মধ্যে ও ঐশ্বর্য। কিন্তু মাধুর্যের দ্বারা আচ্ছাদিত নরলীলাবত করে রেখেছে। গোলোকেতে সমস্ত যে লীলা সে নরলীলাকে অতিক্রম করে, সেখানে কখনো কখনো তাদের ভগবৎ জ্ঞান যে গোস্বামী দেখিয়েছেন, যে সময়তে নন্দ বাবা দ্বাদশী দিনে ই করে দিয়ে আর রাত্রেতে বুঝতে পারেন যে কত রাত, আর নদীতে স্নান করতে গিয়েছেন যমুনা, তখন বরুণ লোক দূতগুলি তাকে ধরে নিয়ে গেছে, বরুণ লোকে নিয়ে গেছে। এখন ব্রজবাসীরা সবগুলি কানতে লাগলো যে আর বাবা যে গেলেন জলে সে আর বেরোলেন। তখন কৃষ্ণ বলদেবকে ওখানে রেখে আর ওই লোকে যান বরুণ লোকে। বরুণ দেখেই তার পরিক্রমা করে, বহুত উপহার দিয়ে তার পূজা ইত্যাদি করলেন। আর কৃষ্ণ বলাতে নন্দ বাবাকে নিয়ে আসলেন, আর তাহার দেখলেন যে সে এরা সব কৃষ্ণের কত উপচার সহিত পূজা ইত্যাদি করছে, তার অনুগত হয়ে। ওখান তো নন্দ বাবা কিছু বললেন না, তারপরে ওখান থেকে যখন নিয়ে আসলেন তখন ব্রজবাসীদেরকে বললেন বাবা কিরকম, আমি ওখানে তে গিয়ে দেখলাম বিরাট ঐশ্বর্য। ওখানে যেখানে নিয়ে গিয়েছেন দেখেছে এটা ব্রহ্মলোক, উদ্ধবকে উদ্ধবকে না অক্রূরকে মথুরা যাওয়ার সময় নন্দগাঁও থেকে ওই অক্রূর ঘাটেতে ব্রহ্ম ঘাটেতে ব্রহ্ম হ্রদ ওখানে বলেন যে স্নান করতে গিয়ে দেখেন ওইখান থেকে গোলোকের ঐশ্বর্য। আবার এই ব্রজবাসীরা তারা বলল যে আমরা সেই আপনার লোককে দেখতে চাই, বরুণ লোক এই রকম তাহলে আপনার স্বলোক কিরকম হবে আমরা একটু দেখতে চাই। আচ্ছা, তখন ওই ব্রহ্মদেতে এই ব্রজবাসী নন্দ বাবা ইত্যাদিকে স্নান করাইল, আর স্নান করার পরে উনি দেখেন যে সে ওই গোলোক বিরাট ঐশ্বর্য। সব নন্দ বাবাকে নন্দ বাবা বলছেন যে সে বাবা আমি তোমার ধাম তো দেখলাম কিন্তু তো মহাপ্রসাদে পড়লাম, আমরা তোমাকে এখানে কোলে ধারণ করতে পারি না, তোমাকে আমরা পুত্র পুত্র বলে এখানে কে আদর করতে পারি না। এখানে যেরকম বিরাট ঐশ্বর্য, যত ব্রহ্মা ইত্যাদি সব লোক তোমার সেবা ইত্যাদি করছে, সেবা ইত্যাদি করছে, আমরা পুত্র বলে ধারণাই করতে পারছি না যে তুমি আমাদের পুত্র, আর তোমার ঐশ্বর্য দেখ আমরা এখানে থাকতে চাই না। যশোদা বলছেন যে আমি এখানে থাকবো না, এই ধাম লোক যেখানে পুত্র ভাব বাৎসল্য ভাব নাই
যেখানে গোপী নাই, যেখানে গাভী নাই, যেখানে কিছু গোচারণ লীলা নাই, আমাদের পুত্রের ভাবনাই হচ্ছে না, আমরা সেই বৃন্দাবনে দিয়ে যাব। তখন ওদেরকে দেখিয়ে নিয়ে ফেরত নিয়ে আসলেন, বলে যে আর আমরা ওই লোকে যাব না তোমার ধ্যান। এই জন্য এই ব্রজ যে যে প্রগট যে আর ওই এক, কিন্তু গোলোক যে আছে শ্বেত দ্বীপ ঐশ্বর্যময়ী ভূমি স্বকীয় অভাবাপন্ন কৃষ্ণের সবসময় ভগবত্তার ঐশ্বর্য সেখানে দেখা যায়। এই জন্য গোলোক বললেই মনে করবা না যে ব্রজ, কিন্তু তার মধ্যে ব্রজ আছে, তারই বৈভব স্বরূপে। যেখানে তে ব্রজে আছে, যাহা বহির্প্রদেশ হচ্ছে গোলোক, ওই ব্রজেতে যেখানে কৃষ্ণের যাবতীয় সমস্ত লীলা জন্ম থেকে আরম্ভ করে রাস ইত্যাদি লীলা পর্যন্ত, এমনকি ব্রহ্মাসুর কে বধ করে নারদ সঙ্গে যে দেখা হলো, আর তিনি বললেন যে আপনার তো বহু কাজ বাকি, ওই পর্যন্ত মানে মথুরা আসার পূর্ব পর্যন্ত যাবতীয় সবগুলি ওই ব্রজেতে হয়। আর পাশাপাশিতেই কি আছে, নিত্যধাম শ্বেতদ্বীপ নবদ্বীপ ধাম। ওখানে কি হয়, তিন ভাব আস্বাদন করবার জন্য রাধায়া প্রণয় মহিমা কিদৃশোভা নৈবা আস্বাদ জেনা অদ্ভুত মাধুরিমা মহাপ্রভুর জন্ম লীলা থেকে আরম্ভ করে সব লীলা ওইখানে রাধা ভাব আস্বাদন করছে। ওইখানে সে এই জন্য নদীপ ওখানে শ্বেতদ্বীপ, ওখানেতে মহাপ্রভুর এই লীলা নবদ্বীপ লীলা বিশেষ করে। অপ্রকট লীলাতে গোলোকেতে জন্ম নেন, কিন্তু ব্রজে যে আছে এই প্রকট যে কৃষ্ণের যে প্রকট এখানে তো জন্ম হয়, তো ওই জন্মে কিছু না কিছু একটা ভাব আছে ওখানে। না ওই ভাবটা এখানে মূর্তিমান হয়, গর্ভে থেকে তার জন্ম কখন যে হয় এই সবগুলি নাই, কিন্তু তার নিত্য পুত্র এই পুত্র ওরা মনে করি এই কয়েকদিন পূর্বে জন্ম হয়েছে, এই ভাব আছে ওই। হ্যাঁ সব তবে ওইখানে মনে করবে যে সবসময় কিশোর, সবসময় কিশোর মূর্তি, নবকিশোর নটবর ওইটা মূল ওই সবসময়। কিন্তু মনে করে যে সেই যশোদা মনে করেন যে আমার ছেলে, আর এইসব লীলার কিছু কিছু সবগুলি ভাব আছে মহাপ্রভু, সেই সব মহাপ্রভু। এখন ওইটা বলছি নাকি ওইটাকে ভালো করে বুঝ। এখন ওইখানে শ্বেতদ্বীপ, কোন শ্বেতদ্বীপ, গোলোকওয়ালা নয়, ওখানে বৃন্দাবনের যে কি বলে ওটাকে, হ্যাঁ পরিশিষ্ট, হ্যাঁ পরিশিষ্ট লীলা। কৃষ্ণ তো মহাপ্রভু তো অন্য কিছু নয়, কৃষ্ণই কৃষ্ণই রাধা ভাব আস্বাদন করবার জন্য ওই তিনটি ইচ্ছা পূর্তি করবার জন্য তিনি হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ওই জন্য কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণ ছাড়া অন্য কোন তত্ত্ব না। তো ওই ব্রজেতে তাহার যখন সব লীলা আছে তাই এই লীলা থাকবে না কেন, অর্থাৎ এই লীলাটাও অবশ্য থাকবে। যেরকম হতে বৃন্দাবনেতে কৃষ্ণের বহু রকমের লীলা, শ্রীমতী রাধিকা তার শক্তি হচ্ছেন। এখন ব্রজেতে একটি আছেন বিশ্বভানুনন্দিনী, এটা ঠিক আছে তো? বৃন্দাবনম পরিত্যাজ্য পাদে একম ন গচ্ছতি, ব্রজছাড়া কোথাও যান নাই। তাহলে মহাপ্রভু নবদ্বীপ ছাড়া কোথাও যান নাই, ওইটা বুঝে রাখবো। নবদ্বীপ ছাড়া কোথাও যাবে, তবে দেখছেন যে স্যার ওই জগন্নাথপুরীতে গিয়েছেন, আর তারপরে গিয়েছেন কোথা, দক্ষিণ ভারত ইত্যাদি মধ্যে সবচেয়ে সুন্দর লীলা তাহার প্রকাশিত হয়েছে রা রামানন্দের সঙ্গে মিলনান্তে গোদাবরী তটে। হ্যাঁ, ওইখানে তার রসরাজ মহাভাব প্রকাশিত হয়েছে। তাহলে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে গেলেন যে, তো ওটাকে এইরকম মনে করবো যেরকম শ্রীমতী বিশ্বমানন্দিনী, যেরকম কৃষ্ণ বৃন্দাবনম প্রত্যজ্য পাদে কম ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে দিয়ে কৃষ্ণ কোথাও যান নাই, কোথাও যান নাই। যদি যান তাহলে কে যায়, কুরুক্ষেত্রে কে গিয়েছে, কৃষ্ণের কোন প্রকাশ গিয়েছে, তিনি নিজে যান নাই। ওখানে দ্বারকাধীশ বসুদেব নন্দন দেবকী নন্দন ওখানে গিয়েছে, শ্রীমতী রাধিকা ব্রজ ছেড়ে কোথাও যাবে না। এমনকি কৃষ্ণ যদি জানো, শ্রীমতী রাধিকা যাবেন না। এই জন্য ব্রজের যে লীলা ইত্যাদি সব শ্রীমতী রাধিকার, আর রাধিকার যে কায় বিউ স্বরূপা যে গোপীগণ আছেন, কৃষ্ণের কায় বিউ স্বরূপা যে তার সখাগণ আছেন, এদের সঙ্গে তার লীলা হয়েছে। এখন দেখা যায় যে সে শ্রীমতী রাধিকার বিয়োগও হয়েছে। যদি বৃন্দাবনে থেকে কৃষ্ণও যান না, রাধারানীও যান না, তাহলে বিয়োগ আসবে কোথা থেকে? বিয়োগ দেখা যায়। আবার দেখা যায় কৃষ্ণ গিয়েছেন কুরুক্ষেত্রেতে, আর শ্রীমতী রাধিকাও ওখানে গিয়েছেন কুরুক্ষেত্রেতে, না? তাহলে কুরুক্ষেত্রে কে গেল, কে গেল? তখন বলছে বিশ্বভানন্দিনী শ্রীমতী রাধিকা আর তার কায় দু স্বরূপ আজ ওরা ব্রজ থেকে যাইবে না কোথাও, বিশেষ করে রাধাকুণ্ড তাহাদের বসতি, রাধাকুণ্ড মূল বসতি ওইখানে। তাহলে কুরুক্ষেত্রে কে গেল? ও, এই যেন বলা আছে শ্রীমতী রাধিকা তিন রকমের, কামা বামা বিশ্বভানন্দিনী। বিশ্বভানন্দিনী কৃষ্ণের সঙ্গে সবসময় বৃন্দাবন থাকেন, প্রকট এবং অপ্রকট দুটাই, প্রকট লীলাতে প্রকট ভাবে, অপ্রকট লীলাতে অপ্রকট ভাবে। কঠিন বিষয়, কেউ কেউ আমরা ধারধারি না, আমরা জীব গোস্বামী ভক্তি বিনোদ ঠাকুর প্রভু রূপ গোস্বামী এদের কথা নিয়ে চলবো, ওই যা বলছি এইগুলি, অন্য কথা ধারধারি না আমরা। খুব গভীর ভাবে আলোচনা করলে এইসব গুলি মস্তিষ্কে যাবে। যারা সবসময় অনুশীলন করছে একদিনে শুনলেও হবে না। তাহলে কি বলছিলাম, বিশ্বভানন্দিনী প্রকটে কৃষ্ণ প্রকটের সঙ্গে প্রকট, অপ্রকট লীলাতে অপ্রকট ভাবে আছে, উনি বৃন্দাবন ছেড়ে যাবেন। এমনকি কৃষ্ণ যখন কৃষ্ণের বিগ্রহ পর্যন্ত নিয়ে যাওয়া হলো জয়পুরে, তখন এই কামম্বন ওইটা হচ্ছে ব্রজ পর্যন্ত, ওইখানে থেকে গেলেন বৃন্দা দেবী, ওইখানে থেকে গেলেন আর গেলেন না। ওখানে পূর্বে রাধা বিগ্রহ ছিল, ওটা আমাদের উনি আর আমাদের নিত্যানন্দ প্রভু জান্নাবাদী, এরা সব পরে প্রকাশ করেছে। অতএব ওখানে কে সূর্য কোথায়, কুরুক্ষেত্রে, এখানে কে গেল, সংযোগিনী অর্থাৎ কামা, কাম যে কৃষ্ণের সঙ্গে মিলন আমার হবে, মিলন করবার জন্য ওখানে যাচ্ছে। কিন্তু ব্রজ ছেড়ে তিনি যাবেন না, এই জন্য রাধিকার ধরো অথবা প্রকাশ বলো, যেরকম কৃষ্ণের প্রকাশ হচ্ছেন নারায়ণ, ওই রকম হতে ইনার একটা প্রকাশ, ইনি কুরুক্ষেত্রে যাবেন আর কৃষ্ণের সঙ্গে মিলিত হবেন। যে অন্তরঙ্গা মূল শক্তি রাধিকা ব্রজ বৃষভানন্দিনী, ইনি ব্রজে ছেড়ে কোথাও যাবেন, অত তাহার যে বিয়োগ দেখা যায় ওখানে আর ওখানে মিলন হয় আর ওখান থেকে ওনাকে নিয়ে আসতে চান যে ব্রজে নিয়ে যাব, ইনি হচ্ছেন সংযোগিনী কামা। আর যে নন্দকামেতে যে বিরহ দেখা যায় না, বিরহ দেখা যায়, বিরহতে উন্মাদিত রয়েছেন, দিব্য উন্মাদ ইত্যাদি যে হচ্ছে তাহার, তাহলে কৃষ্ণের এখানে বিরহ যে তিনি তাপ করছেন, ইনি কে? হ্যাঁ, ইনি হচ্ছেন বিয়োগিনী। অপ্রকট লীলাতে বিয়োগ নাই, কিন্তু প্রকট লীলাতে প্রকোষ্ঠেতে তাহার বিয়োগ আছে, এই জন্য সবসময় বিয়োগ এতে। এটি চৈতন্য মহাপ্রভু দেখা যায় এই বিয়োগিনী। তো উনি বিশ্বানন্দিনীর প্রকাশ, এইখানে তো চৈতন্য মহাপ্রভু যে এই ধাম দেখছ, এইটি বৃন্দাবন থেকে অভিন্ন, কোন অংশে কম আরই নাই। যেরকম কৃষ্ণ স্বয়ং হয়েছেন মহাপ্রভু, এরকম তাহার ব্রজধামটাও হচ্ছে নবদ্বীপ ধাম, ওইটি হচ্ছে শৈব দ্বীপ। এইখানে মহাপ্রভুর লীলাকে সব থেকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? জগন্নাথপুরী কে বৃন্দাবন বলা হয়েছে কোথাও? কোথাও বলা নেই, কিন্তু নবদ্বীপ ধামকেই বলা হচ্ছে। নবদ্বীপ ধামেতে যদি গঙ্গাতে যদি ডুবে তাহলে উঠবে কোথায়? ব্রজেতে কেশি ঘাটে উঠবে। ওজি কাজ কি আছে নরোত্তম ঠাকুর? অতএব এই নবদ্বীপ ধাম আপনার যে অভিন্ন, মাত্র একটা রূপ দেখছে যে সেখানে আম্র কানন মহাপ্রভু এই সবগুলি লীলা কৃষ্ণকে ওই রকম দেখছ, এখানকার লীলা সর্বোত্তম অষ্টকালীয় লীলা এখানকার আছে, ওই যে ওখানকার লীলা পুরী ও অষ্টকালীয় লীলার মধ্যে পড়ে না? কৃষ্ণের কোন লীলাটা অষ্টকালীয় লীলা? খাস ব্রজেতে যে হয়েছে জন্ম থেকে আরম্ভ করে আর রাসলীলা ইত্যাদি মথুরা গমনের পূর্ব পর্যন্ত এই সব অষ্টকালীয় লীলা। এর মধ্যে শঙ্কর তিনি বলেছেন নারদকে পার্বতীকে, আবার ক্রমে 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 শাস্ত্রে এসেছে আমাদের রূপ গোস্বামী আবিষ্কার করে দিয়ে এইসবগুলি বললেন। এই হচ্ছে সরস্বতী লীলা, ব্রজের লীলা। মথুরা অষ্টকালীয় লীলার মধ্যে আসবে না, দ্বারকার লীলা গুলি আসবে না। ওই রকম মহাপ্রভু নবদ্বীপ ধামেতে তাহার জন্ম থেকে আরম্ভ করে সন্ন্যাসের পূর্ব পর্যন্ত যে সমস্ত লীলা এখানে, ওইগুলি হচ্ছে অষ্টকালীয় লীলা চিন্তনীয়। এই জন্য এখানকার যে ধাম, এই নবদ্বীপ ধাম, এ হচ্ছে যথাযথ শ্বেত দ্বীপ আর ব্রজ থেকে গোকুল থেকে অভিন্ন। এই জন্য এ থেকে মনে হয় যে সে পুরীতে গম্ভীরাতে রাধা বা আস্বাদন করে বিরহিত ব্যাকুল হয়ে যাচ্ছেন মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে ঐশ্বর্য ভাব আছে, সকলেই তার নিকটে গমন করতে পারবে না, দূর থেকে দেখেই সকলেই দণ্ডক প্রণাম করেছে, বাবা কি রকম, ওই রকম হতে কষ্ট সাত্বিক বিকার ইত্যাদি হবে কি? এই জন্য মহাপ্রভুর এই সহজ সরল যে লীলাগুলি, এটি হচ্ছে নবদ্বীপ ধামের লীলা। এই জন্য উৎকর্ষ আছে পুরীকে, তারকে কি বলা হবে? ওই শ্রীমতী রাধিকার যে বিয়োগিনী, ওই লীলা তাহাকে উপমা দিয়েছে, কারণ ওখানে বিয়োগ কিরকম অদ্ভুত, তিন তিনটি গেট কি সাত চারটি গেট পার করে গিয়ে কখনো সমুদ্রের মধ্যে লম্ফ দিচ্ছেন, কথা বলছেন, সব গেট গুলি বন্ধ, আর রাম রায় স্বরূপ দামোদর অর্ধরাত্রি পর্যন্ত মহাপুরুষ সঙ্গে আছেন, আর তাকে নানা প্রকারে রায়ের গীতি আর রায় রামানন্দের শ্লোক কোথাকার শ্রীমদ ভাগবত, তারপরে চণ্ডীদাস বিদ্যাপতি ইত্যাদি সবগুলি শ্লোক দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন। তারপরে দেখলেন যে সে এখন আর যাই, বারোটার পরে যখন ফিরে আস চলে যান, আর গোবিন্দ একেবারে রাস্তার উপরেতে গম্ভীরাতে শুয়েছেন যাতে বেড়েতে না পারে। মহাপুরুষ জোর জোর করে নাম সংকীর্তন করছেন, হঠাৎ দেখেন যে বন্ধ হয়ে গেল, তারপরে খুঁজতে লাগলেন, দেখে যে না কোথায় গেল। স্বরূপকে আবার ডাকা হলো আর অন্য সব লোককে ডাকা হলো, তারা চারুদিকে খুঁজতে লাগলো, দরবাজা খুলে দিয়ে দেবটি জ্বালিয়ে, দেবটি মানে ওই প্রদীপ মানে ওই বোতলের উপর মশালের খুঁজতে লাগলো। ওরা যে দেখে কি ওই জগন্নাথের দক্ষিণ যে গেট ওইদিকে মাঠ টাট সব ওইদিকে যায়, আর সব কি গাভী তাইলঙ্গি গাভী তাকে চাটছে, আর তিনি একেবারে কত লম্বা শরীর পড়ে আছে গাঁট গুলি খুলে গিয়ে কি কুর্ম রূপতে একেবারে সব অঙ্গেতে ধসে গিয়েছে। এইরকম আত্মসাত্বিক বিকার ব্রজেতে শোনা যায় না, কোন শাস্ত্রেতে দেখা যায় না, হয়তো এইটি শ্রীমতির হয়েছে কিন্তু শাস্ত্রেতে অত লিখতে পারেন নাই। প্রদীপ্ত এই সব উলিয়াস্ত সাত্বিক ভাব। তারপরে স্বরূপ দামোদর এসে কীর্তন করতে লাগলো, কীর্তন করতে 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 একটু প্রাণের সঞ্চার হলো, তাকে নিয়ে আসে গম্ভীরাতে রাখেন। মহাপ্রভুর একটু অর্ধবাজ্য মতন অবস্থা হলো, তখন বলছেন যে সে আমি আমাকে কোথায় নিয়ে আসলে, আমি কৃষ্ণের বংশী শুনে ওখানে তে গিয়েছিলাম, আর দেখি যে সে রাধা রানীর মান নাকি কি, আর দেখে আমার চিত ব্যাকুল হয়ে গেল, আর তারপরে ওই সময় তো তোমার হো হল্লা করে দিয়ে আমাকে জাগিয়ে দিলে, নিয়ে আসলে, আমি ওখানে কৃষ্ণের দর্শনও ভালোভাবে করতে পারি নাই, আর তখন গদগদ হয়ে তার শ্লোক পরে শ্লোক বলছে লোক আর ব্যাখ্যা তুমি করছে। এই ভাবগুলি ব্রজেতেও শোনা যায়, কোন শাস্ত্রেতেও এই সবগুলি অষ্টসাত্বিক বিকারের এই সবগুলি কোথাও লেখা নেই। সেই স্বরূপ রূপ গোস্বামী এইসব গুলি তার গ্রন্থেতে বর্ণনা করেছে, আর মহাপ্রভু জীবনেতে এইসব গুলি দেখা গেছে। রঘুনাথ দাস গোস্বামী এইটুকুলি দেখতেন, আর স্বরূপ দামোদর স্বরূপ দামোদর সূত্র রূপে তার কোন শ্লোক করতেন, আর আমাদের রঘুনাথ দাস গোস্বামী কি করতেন একটু ব্যাখ্যা করে দিয়ে ওইসব গুলিকে। চৈতন্য চৈতন্য বহু শ্লোক গুলি আছে তার মধ্যে, যারা ভজন পারায়ণ ব্যক্তি এইসব গুলি পড়ে দিয়ে তার ভজনেতে অগ্রসর হবে। তো এই হচ্ছে বিয়োগিনী নন্দগামে যেরকম শ্রীমতী রাধিকার ভাব। হ্যাঁ সংযোগিনী থেকে বিয়োগিনী প্রধান না, নন্দগামে যে শ্রীমতী রাধিকার উদ্ধব দর্শনে যেরকম হয়েছে ওটা তার প্রধান। সে মহাপ্রভুর এই সংযোগিনী আর যখন দক্ষিণ ভারতে গিয়েছেন গোদাবরী তটেতে রায় রামানন্দের সঙ্গে কথাবার্তা হলো আর তাহার রূপ দর্শন করিয়েছেন, ওটা কি হবে, ওই হচ্ছে সংযোগিনী কুরুক্ষেত্রের মতন। ওইখানেতে রায় রামানন্দের নিকটেতে সবগুলি শুনলেন, বলকে দীক্ষা গ্রহণ করলেন, আর তারপরে আবার ওখানে এসে এই বিরহ ভাবেতে ওই পুরীতে সব তিনটি ভাব রাধায়া প্রণয় মহিমা কৃদৃশিকে আস্বাদ। আর বন ভাবেতে কি করলেন, পরম করুণ কৃষ্ণ রসিক শেখর ওটা তার অক্সিষ্ঠে কর্তা হলো। আর পরম করুণ এই রাগানুগা ভক্তির প্রচার করলেন, রাগ মার্গ তিনি প্রচার করলেন। এই মহাপ্রভুর বৈশিষ্ট্য, তাই নদীপ ধামের আরো
বৈশিষ্ট্য,
তিনি আস্বাদন করেছে, প্রচার করেন নাই কিছু, যা এমনি থেকে যা কিছু হয়ে গেছে উনি জেনে শুনে কিছু প্রচারের কিছু চেষ্টা করেন, এর মধ্যে নিজে থেকে যতটুকু হয়েছে প্রচার করেন নাই কিছু। মহাপ্রভু দয়ালু হয়ে, কৃষ্ণই দয়ালু হয়ে, পরম করুণ হয়ে, আর এই প্রচার করবার জন্য এখানে তিনি এসেছিল। এই নদীপ ধাম সহজ নয়, সাক্ষাৎ ব্রজ। তোমরা তো এইটা মনে করব, এই আমরা সাক্ষাৎ ব্রজিতে আছি, এই ধামের করুণা হলে, গৌরচন্দ্রের নিত্যানন্দ প্রভু করুণা হলে আমরা ভক্তি রাজ্যেতে প্রবেশ করতে পারি। এই এই ভাবটা যেন থাকে, সবসময় অনুশীলন করব, এই কাজ সেবা কাজ আছে করো, মূল উদ্দেশ্য ঠিক রাখতে হবে, যত তাড়াতাড়ি প্রবেশ করে। কি কিছু বলছ? মথুরা শব্দ এই জন্য ওটা, এটাকে কি বলে একটা আমার শব্দ মনে হচ্ছে না, ওর মধ্যে ইনক্লুড করছে সব। ওই ভাবে ও সব ধামকে যেখানে কৃষ্ণের এই লীলা হয়েছে। আজকে 6:30 হলো, আজ এই পর্যন্ত থাক। তোমরা বাস ভালোভাবে বুঝো, বুঝে দিয়ে ভজন রাজ্যেতে আমরা সব প্রবেশ করি। মহাপ্রভু যে কি তত্ত্ব, মহাগম্ভীর, কৃষ্ণ থেকে মহাগম্ভীর। বাইরে তা গোলক আর ভিতরে তা হচ্ছে, আচ্ছা কোন সময় যে ওটা ব্রহ্ম সংহিতা নিয়ে অনুশীলন করে মুকুন্দ একটা কীর্তন করে। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বি গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় একদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো। ভক্ত্যা বিহীনায় অপরাধলোক্যৈ চিত্তাশ্চ কামাদিতরঙ্গমধ্যে কৃপাময়ীং ত্বাং শরণং প্রপন্ন বৃন্দে নমস্তে চরণারবিন্দ। ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়নকাতরয়াজুহাম পুত্রেতি তন্ময়তয়া তর্বোভিনেদো তং সর্বভূতহৃদয়ং মুনিমানুতোষ্মি তবৈবাস্মি তবৈবাস্মি নজিমামি ত্বয়া বিনা
একটা কীর্তন ধর, চৈতন্য মহাপ্রভু মায়াপুর ধামেতে জন্মগ্রহণ করেছেন, এই নদীপের মহাত্মা পুরী ধাম থেকে লক্ষ কোটি গুণ বেশি। যদিও ওখানে অত্যন্ত গূঢ় লীলা প্রকাশ করেছে, তথাপি ওইটি হচ্ছে দ্বারকা, সেইখানে বলদেব সুভদ্রাদি রয়েছেন। মহাপ্রভু যখন জগন্নাথের মন্দিরে যেতেন তখন কাকে দর্শন করতেন? আর যখন তার বাহ্য জ্ঞান হতো তখন তিনি দেখতেন জগন্নাথ বলদেব সুভদ্রা, অন্যথা দেখতেন সবসময় ওই ভাবে বিভোর থাকতেন। তিনি এখানে আবির্ভূত হয়ে বাল্য লীলা প্রকাশ করেছেন, চৈতন্য ভাগবতে সেই সমস্ত বর্ণন করা হয়েছে। পরবর্তীকালে তিনি সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে মায়ের আজ্ঞা নিয়ে তিনি পুরী ধামে যান। পুরী ধামে যান আর কুছ কাল পরেই তিনি দক্ষিণ দেশে ভ্রমণ করেন। সেখানেতে রা রামানন্দের সঙ্গে দেখা হয়, তার সঙ্গে মিলন হয়, আর তারপরে পুরী এসেই বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে যাবেন তখন ওখান থেকে বহু পরিকর তার সঙ্গে আসলো। রাস্তাতে গদাধর পণ্ডিতকে কোন রকম ভাবতে নিষেধ করলেন। পরবর্তীকালে রা রামানন্দ ইত্যাদি সব লোককে তিনি বিদায় দিলেন। তারপরে পিছলতা হয়ে যেদিন বিদ্যানগরে তিনি ওখানে লোক ভিড় সংঘর্ষ, তারপরে সব লোককে নিয়ে রামকেলি গ্রাম পর্যন্ত তিনি যাত্রা করেন। আর ওইখানে রূপ সনাতনের সঙ্গে তার মিলন হলো। আর তিনি তাদেরকে বললেন যে তোমরা সব ছেড়ে এসে আমার সঙ্গে মিলিত হও। জীব গোস্বামী তখন ছোট্ট বালক, তার পাদ পদ্মেতে মহাপ্রভু পাদ পদ্মেতে তারা দিলেন। তারপরে ওদের কথাতে বৃন্দাবনে যাইবার না হয় এই পরিপাটি। তখন কৃষ্ণলীলা চিন্তন হবে না, ওই খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে আর এই সময় লেগে যাবে, ভাব বিনষ্ট হয়ে যাবে। তখন মহাপ্রভু ওদের সঙ্গে মিলিত হয়ে আবার ফেরত চলে আসেন। ফেরত এসে তারপরে আবার শান্তিপুরে তিনি কিছুদিন থাকেন। সচিনা ওখানে যান, ওইখানে রঘুনাথ দাসের সঙ্গে তার দেখা হয়। তখন ছোট্ট বালক, তখন মহাপ্রভুর সঙ্গে যাবার জন্য খুব ব্যস্ত। তখন মহাপ্রভু বললেন ঘরে যাই, স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুল ক্রমে ক্রমে পায়েল ভব সিন্ধুকু। অন্তরে কর নিষ্ঠা, বাহিয়ে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। শিক্ষা দেবার পরে মহাপ্রভু অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিল। রঘুনাথ বারবার বাড়ি থেকে পালাইবার চেষ্টা করছে। মহাপ্রভুর কথা শুনে তিনি গম্ভীর হয়ে গেলেন, লোক ব্যবহার করতে লাগলেন। বাড়ির লোক খুব প্রসন্ন, এখন একটু ঠিক হয়েছে, শান্ত হয়েছে, কিন্তু ভিতরে নিষ্ঠা সে আরো তার মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার ভজন করবার স্পৃহা আরো বর্ধিত হতে লাগলো। তারপরে তিনি ওখানে যান, ওখান থেকে আবার বৃন্দাবনে যান। ঝাড়িখণ্ড পথে তে তারপরে এদেরকে বলেছিলেন রূপ সনাতনকে, শীঘ্রই তোমরা আমি যাব বৃন্দাবনে, তোমাদেরকে সংবাদ দিব, তোমরা মিলিত। তখন রূপ সনাতন কি করলেন, রূপ গোস্বামী আগেই তিনি ইস্তফা দিলেন প্রাইভেট সেক্রেটারি রাজার বাদশাহ, আর যা কিছু ছিল সব নিয়ে টাকা পয়সা ওই কিছু মুদি কাছে রেখে দিলেন। সনাতনের প্রভুর যদি কোনো প্রয়োজন হয়, আর বাকি সব টাকা নিয়ে এসে বাড়িতে উপস্থিত হয়ে জীব গোস্বামীর শিক্ষা দীক্ষার জন্য বাড়ির লোকের পালন পোষণের জন্য কিছু ওদেরকে দিলেন, আর কিছু টাকা ব্রাহ্মণ টামণ এইসব লোক উনকে দান করে দিলেন।
আর নিজে কিছু পয়সা এক পয়সা হওয়াতে না। তারপরে তিনি বৃন্দাবনের জন্য যাত্রা করেন, শুনেন যে মহাপ্রভু বৃন্দাবনের যাত্রা করেছে, ওইখান থেকে সব ব্যবস্থা করতে করিয়ে আসে, কিছু রাখেন নাই। যদি ভজন করবার থাকে, যদি আশা থাকে, ইচ্ছা থাকে, তাহলে রূপ রঘুনাথ সনাতন গোস্বামী তা আমাদের আর আচার্য বর্গ হয়েছে, ওই রকম আমাদেরও থাকতে হবে। ওই রকম না হলে ভজন সম্ভব হয় না। এই জন্য তারা সব বিলি করে দিয়ে খালি হাতে তারা গেল মহাপ্রভু দিকে, কাশী হয়ে প্রয়াগ হয়ে চলে গেলেন, দর্শন করলেন, কিছুদিন ওখানে থাকলেন, আর ওখান থেকে ভাব বাড়তে লাগলো, বৈকল্য কৃষ্ণের বিরহ উদ্দীপনা হতে লাগলো। এই জন্য বলভদ্র ভট্টাচার্য তাকে কোন রকম কৌশল করে নিয়ে আসলেন। যখন প্রয়াগে আসলেন তখন এই রূপ গোস্বামী তার সঙ্গে মিলিত হলেন। মহাপ্রভুর সঙ্গে তিনি আড়াই গ্রামে যান, ওই বল্লভাচার্যের বাড়িতে। সেইখানে কোন মৈথিল ব্রাহ্মণ, মৈথিল ভক্ত তার সঙ্গে কথা হচ্ছিল। শ্যাম এব পরম রূপম, শ্যাম এব পরম রূপম পুরী মধুপুরী বরা। শুনে ভারী প্রসন্ন হলেন। তারপরে তিনি রূপ গোস্বামীকে কয়েকদিন থেকে শিক্ষা দিল, কেউ তার মধ্যে শক্তি স্ফূর্তি করবেন সেরকম কিছু যোগপাত্র হওয়া দরকার। যতদিন জগতে কোন আকাঙ্ক্ষা থাকবে, যে কোনো আকাঙ্ক্ষা, ততদিন পর্যন্ত শুদ্ধ মহাপ্রভুর কৃপার স্ফূর্তি হওয়া কঠিন। এই জন্য তারা সর্বস্ব ত্যাগ করে উনার কাছে এসেছে। তিনি কালীন বৃন্দাবন কেলি বার্তাম লুপ্তে তাং খাপয়ুত বিশিষ্য বৃন্দাবন কেলি বার্তা লুপ্ত হয়ে যায়, তার কি ভাবটাও বন্ধ হয়ে যায়, যদি ভক্তির মধ্যেই সব আবদ্ধ। এটাকে বলেছেন অনর্পিত চরিং চিরাত করুণে অবতীর্ণ করো। এই শ্লোকে এই লীলা বিশেষ বিস্তার করবার জন্য গৌরচন্দ্র কৃপামৃত দ্বারা সে রূপ এবং সনাতনকে অভিষিক্ত করেছিলেন। প্রথমে আমরা রূপ গোস্বামীকে দিব। রূপ গোস্বামী কে তাকে এটা বলছেন, পরিচয় দিচ্ছেন, প্রিয়স্বরূপে, দ্বৈতস্বরূপে, প্রেমস্বরূপে, সজাতি রূপে, নিজান রূপে, প্রভু রূপে, ততান রূপে, স্ববিলাস রূপে। স্বরূপে, স্বরূপের প্রিয় স্বরূপ গোস্বামী মহাপ্রভু অত্যন্ত অন্তরঙ্গ, তিনি ললিতা সখীর
অত্যন্ত প্রিয় স্বরূপে, অত্যন্ত প্রিয় যেরকম স্বরূপ, ওইরকম ভাবে রূপ গোস্বামীকে স্বরূপের মতন নিজে করেছিলেন, প্রিয় স্বরূপের মতন তিনি।
স্বরূপ দামোদরের প্রিয়, মহাপ্রভু অত্যন্ত প্রিয় স্বরূপ দামোদর দ্বারা, যা তিনি ইচ্ছা করেছিলেন করতে, ভক্তি শুদ্ধ ভক্তি প্রচার করতে, স্বরূপ দামোদর তার হৃদয়ে যত ভাব, নিজের গ্রন্থ কোন প্রকাশ করেন না, কিন্তু সব তার মধ্যে দেন।
দৈত স্বরূপে দত্তম আত্মস্বরূপ,
যিনি আত্মাকে দিয়ে দিয়েছেন, কাকে? মহাপ্রভু চরণেকে সম্পূর্ণ পাত্র সমাপন করেছেন।
দৈত স্বরূপে
মহাপ্রভু অত্যন্ত প্রিয়, দৈত দত্তম আত্মা, যিনি আত্মাকে দিয়ে দিয়েছেন, তার স্বরূপকে দিয়ে দিয়েছেন। এমনকি যেখানে স্বরূপ দামোদরের অত নিকট থাকে, অর্থাৎ ললিতা বিশাখার তার কাছে কিছু গোপন থাকতে পারে রহস্য, কিন্তু রূপ গোস্বামী রূপমঞ্জরী নিকটেতে কিছু গোপন থাকবে না।
যেখানে
রাধা কৃষ্ণের লীলাতে প্রবেশ করবে না, সেখানে এদের প্রবেশ, অত্যন্ত আত্মসহিত প্রেম স্বরূপে, প্রেমময় নিজের অভিন্ন রূপে মহাপ্রভু যে যা চাচ্ছে ছিলেন, শুধু আটটি শ্লোক মাত্র দিয়েছেন শিক্ষাষ্ট, আর সব কিছু ইনার উপরে ছেড়েছে, এই জন্য অভিন্ন রূপ মহাপ্রভু, কোন গোপনীয় জিনিস ইনার কাছে নেই। সহজাভি রূপে সহজ স্বাভাবিক অভিরূপম মনোজ্ঞ রূপ, অত্যন্ত সুন্দর, যেরকম হয়তো প্রভুপাদ কে বলা হয় নয়ন মঞ্জরী, নয়ন মঞ্জরী মানে কি? শ্রীমতী রাধিকার যেরকম নয়ন, ওইরকম হতে ওনার প্রিয়, ওইরকম তার রূপ গুণ সব ওইরকম, নিজান রূপে নিজের অনুরূপ প্রেম প্রকাশ, যেরকম নিজে প্রেম প্রকাশ করেছিলেন, ওটাকে গ্রন্থ রূপে তিনি প্রকাশ করেছেন, তার যতগুলি ভাব ছিল রূপ গোস্বামী প্রকাশ করেছেন। এই জন্য নিজের প্রেম প্রকাশ এক রূপে, এক মুখ্যম রূপম যশ তসমিন, মহাপ্রভু একটি নিজের মুখ্য রূপ, সবিলাস রূপে স্বস্বরূপস্য বিলাসম লীলার্থম রূপম যশ তসমিন, যাহা যে যতগুলি তার বিলাস আছে রূপে রাধা কৃষ্ণে অথবা মহাপ্রভু সব ইনার দ্বারা প্রকট করিয়েছেন, সেরকম রূপ রূপে স্বরূপ গোস্বামীতে মহাপ্রভু ততান মানে তার যত ভাবগুলি বিস্তার করেছিলেন, নিজে থেকে তো যা করেছিলেন করেছিলেন, আবার সব ভক্তগণকে বললেন এর উপরে কৃপা করো, নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার স্বরূপ দামোদর রায় রামানন্দ বক্রেশ্বর পণ্ডিত পুণ্ডরীক বিদ্যানিধি ইত্যাদি যত কাশীশ্বর মিশ্র মহাপ্রভু যত পরিচিত ছিলেন, তাদের এক একটি ভাব ইনার মধ্যে স্ফুটে করিয়েছে। এই জন্য তিনি এইরকম সবগুলি কার্য করেছেন। এই মত কর্ণপুর লিখে স্থানিত, কর্ণপুর লিখা রঘুকৃপা কইল যেছে রূপ সনাতনে, মহাপ্রভু যত বড় বড় ভক্ত মাত্র রূপ সনাতন সবার কৃপা গৌরব পাত্র, যত মহাপ্রভু ভক্ত তাদের কৃপা গৌরবের পাত্র
দিনহীন নিজেকে জ্ঞান করে। এমনকি তারা তাদের পূর্বজরা ব্রাহ্মণ বংশে উত্তম ভারতীয় গোত্র নাকি কি, যে গোস্বামী তার টিকাতে লিখেছেন যে মহারাষ্ট্রীয় তারা ব্রাহ্মণ খুব উন্নত ধরনের, কিন্তু রূপ সনাতন সবসময় মনে করতেন যে আমি অত্যন্ত নীচ দীনহীন। কোনদিন তারা জগন্নাথ দর্শনের জন্য ভিতরে যায় নাই, চেষ্টা করেন, তাকে কেউ বারণ করতে পারত না। আমি মুসলমান সঙ্গে মুসলমান হয়ে গেছি, আমি গেলে পথটা অপবিত্র হয়ে যাবে। আর মহাপ্রভু ওনার গায়েতে ক্লেদ হয়েছে কুণ্ডুর, মহাপ্রভু আসেন কোলাকুলি করে বৈষ্ণবদের অপ্রাকৃত, তথাপি অতদৈন্য কোন সময়তে মহাপ্রভু গদাধর পণ্ডিতের ওখানে নিমন্ত্রিত হয়েছে, আইনে করে তুমি আসবে দুপুর বেলা প্রসাদ পেতে। মহাপ্রভু ওইখানেতে ছিলেন, ওইখানে প্রসাদ পাওয়ার সময় দুপুর বেলা জ্যৈষ্ঠ মাস বালু একেবারেতে গরম উত্তপ্ত হয়েছে, তিনি ওখানে পৌঁছিলেন। মহাপ্রভু দেখে বেশ প্রসন্ন হলেন, বলি তুমি কোন পথেতে এসেছ? আমি সমুদ্রের পথে আসছি, বালু তো উত্তপ্ত, তুমি অন্য পথে আসতে, তা আমি অন্য পথে আসলে অপবিত্র পথ হয়ে যাবে। ঠাকুরের সেবকরা যাতায়াত করে, আমি এই পথেতে এসেছি, আমি বুঝতে পারি না। তারপরে মহাপ্রভু ওনার পায়ের নিচে দেখেন যে ফোসকা হয়ে গেছে, তিনি বলছেন যে আমার মনেই হয়নি যে ফোসকা হয়েছে, মহাপ্রভুর দর্শনের মহাপ্রভু নিমন্ত্রণ দিয়েছেন। মহাপ্রভু তাহাদেরকে পরীক্ষাও করতেন মাঝে মাঝে, তথাপি কত দণ্ড ভিনে তাহাদের। যদি ভক্তি চাই ওই রকম হয় ভক্তি, তাহলে ওদেরই আচার বিচার গ্রহণ করে আমাদের চলতে হবে। ওই রকম হয়তো নিষ্কিঞ্চন দীনহীন, তারপরে ভক্তি ওই রকম। কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, কেউ বৃন্দাবনে গিয়েছে আর ওখান থেকে ফিরত আসলো, তাহলে মাহাতু ভক্তগণ তারে প্রশ্ন করে প্রভু পরিষদগণ পরিকরগণ তাকে জিজ্ঞাসা করে, কহ তাহা কইছে রে রূপ সনাতন, ওখানে রূপ সনাতন মহাপ্রভু অত্যন্ত প্রিয়, কিরকম থাকেন, কিরকম ভজন করেন, কইছে রহে, কইছে বৈরাগ্য, কইছে ভোজন, কইছে অষ্টপ্রহর করেন কৃষ্ণের ভজন, তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ। অনেকে তো দুহ, অনেকে তো আমাদের তো বাড়ি বিরাট, এখানে ওখানে বৃন্দাবনে সর্বত্র আমরা গোষ্ঠীগত হয়েছি, ভজনে বহু বাধাও আছে, আর এছাড়া কোন গতিও নেই। এটা প্রভুপাদ আরম্ভ করেন, এর মধ্যে যেরকম বহু সৎসঙ্গের বিধান আছে আবার বহুগুলি বাধাও আছে, এই বাধাকে অতিক্রম করে যদি দীনহীন হয়ে ভজন করে তাহলে তো ভালো, নচেত এই অনিষ্ট হবে, ভজন হবে না। এই অনর্থ গুলিকে আমরা মনে করবো যে এইটা ভজন। অনেকে তো দুহ, বনে যত বৃক্ষগণ এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন, বৃন্দাবনেতে বনে গুলিতে কত কষ্ট, মশা ইত্যাদি সব সাপও আছে, আর তখন তো জঙ্গল ছিল ঘোর জঙ্গল, এক এক বৃক্ষ তলেতে তারা কেন থাকতো,
আসক্তি হয়ে যাবে বৃক্ষের তলে, যেরকম আর কোন লোক একটা বৃক্ষের তলে থাকে না তার আসক্তি হয়ে যায় দুদিন পরে, বেশ ঝাঁটা টাটা দিয়ে পরিষ্কার করে কিছু থাকবার মতন একটা ব্যবস্থা করে দিবে, কিছু না কিছু ব্যবস্থা। তিনি এক এক রাত্রে এক এক বৃক্ষের তলে কেন থাকবে? বৃন্দাবনে তেমন কোন বৃক্ষ নাই, এমন একটি জায়গা নাই যেখানে কৃষ্ণের মধুর লীলা হয় নাই। ওই লীলার স্মৃতি যেন সেখানকার প্রতি ধুলি কণা এক একটি কৃষ্ণের মতন শক্তি ধরে, ধুলি কণা নাই এখানে ও তাই, কিন্তু আমরা বুঝতে পারি না এখানকার এক একটি ধুলি কণা শক্তি ধরে প্রেম ভক্তি দিতে, কিন্তু আমাদের কাছে তারা গোপন রেখেছে। এর মধ্যে যারা সৌভাগ্যবান তারা কিছু করতে পারে। শুনছি যে একবার গৌরকিশোর দাস বাবাজিকে কেউ বলেছে যে আমি এক কাঠা জমিন নিয়েছি, যে এখানকার এক কাঠা তুমি জমিন কিনেছ এটা অসম্ভব, আমরা ওইসব কিনছি ধরছি, কিন্তু এক ধুলিকণার কে মূল্য বিশ্ব ব্রহ্মাণ্ড দিতে পারবে না। সব চিন্ময় ভূমি এক এক বৃক্ষ তালাতে থেকে এক একটি লীলা, এরকম বংশীবট, বংশীবটে কি রকম লীলা, একসঙ্গে ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত লীলা হয়েছে, কত ব্রহ্মার রাত্রি কত 4,32,00,000 না কত, এরকম রাত্রি লীলা হয়েছে কত রকমের লীলা, সেই বংশীবটের ধুলিকণা দিতে পারে ওখানকার লীলা যতগুলি আছে স্মৃতি পটেতে তাদের আসে। বৈষ্ণবরা বৃন্দাবন কি নদীতে থাকতো, বিশেষ করে বৃন্দাবন কেন, এখনো সব বেশগুলি লীলা স্মৃতির চিহ্নগুলি আছে, বংশীবট আছে, সেই যমুনা আছে, সেই গোবর্ধন গিরিরাজ, ওই বান্দির বন, নন্দগাঁও বরসানা সব ওই আছে, ওরা এক একটি ধুলিকণা দিতে পারে। এসব নন্দগ্রামেতে মহাবিপ্রলম্বর সে স্থান উদ্ধব কিয়ারি অথবা কদম্ব কিয়ারি, ওইখানে একটা টের কদম্ব ওইখানে থাকতেন, টের কদম্বে তেরূপ গোস্বামী সনাতন গোস্বামী ওখানে মিলিত হতেন, দিবারাত্র কথা কৃষ্ণ কথা শুধু ডুবে থাকত, আর শ্রীমতী রাধিকা এসে তার জন্য রন্ধন করে দিতেন। রূপ গোস্বামী কেমন ওই জিজ্ঞাসা করছে লোক, সব তো বলছে এক এক বৃক্ষে তলে এক এক রাত্রি শয়ন, আবার তাদের মশা লাগছে সনাতন গোস্বামী গোবর্ধনে চকলেশ্বরে, তখন তুমি চলে যাবেন ওখান থেকে, তো শিব ঠাকুর বললেন তুমি যেও না আমার এখানেই থাকো, কাল থেকে মশা আর থাকবে না, মশা একেবারে ওখান থেকে চলে। শিব ঠাকুরের সঙ্গে সনাতন গোস্বামী খুব বন্ধুত্ব, যেখানে থাকবেন শিব ঠাকুর সঙ্গে জরুর থাকবেন সব জায়গায়। ওখানে বৃদ্ধ হয়ে গেলেন, গোপীশ্বরে তো যেতে পারেন নাই, তার ভজন স্থলী থেকে তখন খণ্ডী মহাদেব রূপে বিপ্র গৃহে স্থূল ভিক্ষা, কোন কোন বিপ্র যদি ভক্ত তার বাড়িতে স্থূল ভিক্ষা, কাহা মাধু করি কবি কখনো কখনো মাধু করি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহারি, মহাপ্রভু যা বলছেন যে ভালো না খাইবে আর ভালো না করি, অমানি মানব হয় কৃষ্ণ নাম সদা নেবে, এদের এমন সুস্থ রুটি মাধবরী করতে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসলো সুস্থ রুটি, ছানাচি ভাই ভোগ পরিহারি, আর রঘুনাথ দাস গোস্বামী তো জানো যে কিরকম হাতে কৈলঙ্গি গায়ের উচ্ছিষ্ট পচা অন্ন সেটাকে ধুইয়ে লবণ দিয়ে খেতে, করোয়া মাত্র হাতে মাটির করোয়া, করোয়া জানো তো বাঁধানা মতন মাটি, তাতে সবকিছু তাদের ওইতে নির্বাহ হয়, কেউ চুরি করে নিয়ে যাবেন। আমাদের এখানে যদি আসে কি কোথাও যদি থাকে একেলা এরা সবগুলি মট করছে,
দু চারটি কর বসা, ওখানে দেখবে যে ডাকায় রয়েছে সব কিছু,
অনেক জিনিস পেয়ে যাবে।
এখানে গেলে কিছুই পাবে না,
ছেড়া বহির্বাস,
বহির্বাস ও ছেড়া।
কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম নতন উল্লাস,
কৃষ্ণ কথা নিরন্তর,
আর কৃষ্ণ নাম
রূপ গোস্বামী সনাতন গোস্বামী হরিদাস ঠাকুর লেখা আছে
তিন লক্ষণ অপতিত ভাবে, কিন্তু এদের কোথাও লেখা নাই যে সে কত নাম করতেন,
এরাও নিশ্চিত সংখ্যাপূর্বক নাম করত কিন্তু
লেখা নাই কেন?
আরে কোন সময় তো কৃষ্ণ নামের স্ফূর্তি হলো, বাইরে ভাব চলে গেল,
আপিল হেতু উত্তপ্ত সারাদিন ওই ভাবটাই গেল না, তার নাম করবে কখন? ওটা কৃষ্ণ লীলা সবগুলি স্ফূর্তি হচ্ছে ধারাবাহিক ভাবে,
নাম কত
কখন করবে?
আছে যদিও শঙ্কাপূর্বক নাম গান নতরি কালাবসানে কৃত নিদ্রা আর বিহার কাজ বিজিত চাত্যন্ত দীন উজৌ রাধা কৃষ্ণ গুণ স্মৃদে মধুরিমান্দেন সম্মোহিত বন্দে রূপ সনাথ। ওদের সব সময় ভাব আবিষ্ট হয়ে, কখনো রাধা কুণ্ডে, কখনো শ্যাম কুণ্ডে, কখনো গিরিরাজ গোবর্ধনে, কোথায় এখানে, সবসময় তো ভাবেতে মগ্ন, তারা সংখ্যাপূর্বক কখন করবে? যদি হোশ আছে তাহলে তো করছে, আর এতে ভাবেতে মগ্ন, এক কৃষ্ণ নাম করে একেবারে আবিষ্ট হয়ে গেল।
কৃষ্ণাম নর্তন উল্লাস,
অষ্টপ্রহর কৃষ্ণ ভজন,
অষ্টপ্রহর মানে
চব্বিশ ঘন্টা তো
অষ্টপ্রহর,
চারি দণ্ড সায়নে, চারি দণ্ড চব্বিশ চৌকা ছন্দে,
ছন্দে মিনিট
এইসব মিলিয়ে সয়ন,
এক দণ্ডে চব্বিশ মিনিট না
চল্লিশ, তাহলে এই মাত্র সয়নে, আর ওই সন নাম সংকীর্তন প্রেমে সেহ নহে কোনো দিনে, আর যদি নাম সংকীর্তন করতে লাগলো ভাব আবিষ্ট হয়ে কীর্তন ইত্যাদি, তাহলে ভাব আবিষ্ট হয়ে গেল সেও তো কোনোদিন নাই।
ভক্তি শাস্ত্র, ভক্তি রস শাস্ত্র করে লিখন,
ওইখানে থাকা কালেতে ওই দুটি নাটকের একসঙ্গেতে যুক্ত করে দিয়ে লিখবার চেষ্টা করেছিলেন, ওই কি বিদগ্ধ মাধব ললিত, ললিত মাধব হচ্ছে পুর লীলা, আর বিদগ্ধ মানে রসিক, রসকে যাবতীয় সমস্ত লীলা হয়েছে কোথায়? বৃন্দাবন। আর এই সব চিন্তা করে দিয়ে যাতে শ্রীমদ ভাগবতে বর্ণন করা হয়েছে যে বৃন্দাবন তুমি ছেড়ে দিয়ে ব্রজ ছেড়ে তুমি মথুরা চলে গেলেন, আর মথুরা থেকে দ্বারকা চলে গেলেন, কৃষ্ণ কোনো দিন আসলেন, তাহলে সব ভক্তগণের বিরহেতে কি হয়ে যাবে? উত্তপ্ত হয়ে যাবে। এই জন্য একটা সুখান্ত নাটক যে হয় না, সুখান্ত ওই রকম হয়ে করবার চেষ্টা করেছিলেন, যে বুঝে দিয়ে সে রাধা রানীর সঙ্গে গোপীগণের সঙ্গে নন্দ বাবা যশোদা ইত্যাদির সঙ্গে তাদের কোনো দিন বিরহ হয় নাই, এটা দেখাইবার প্রকল্পেতে ওই লীলা তিনি লিখন করতেছে দুটা একসঙ্গে। কিরকম? যেরকম হতে মথুরা চলে গেলে, কৌশল করে শাস্ত্রের আধার নিয়ে শ্রীমতী রাধিকাকে সত্যভামা করে দিলেন, ওই রূপে পৌঁছে গেলেন, আর চন্দ্রাবলী রুক্মিণী রূপে তো করে, এরকম সব অষ্ট সখী অষ্টমঞ্জরীগণ কৃষ্ণের যাবতীয় সমস্ত সখীগণকে কি রকম ভাবে করে দিয়ে এটা পর্ব তখন বুঝব। এই জন্য ওখানে হচ্ছে ললিত মাধব, কিরকম ললিত, এই জন্য ভক্তগণের তত বিরহ হবে না, আর বিদগ্ধ মাধব ব্রজের লীলা, বিদগ্ধ মানে ধীর ললিত কৃষ্ণ রসিক চূড়ামণি,
এই শাস্ত্র পাতা জ্বালিয়ে রাত্রে দিন বেলা করে কত গ্রন্থ প্রকাশ করেছে, মহাপ্রভু ভাব সব উজাড় করে দিয়ে তার মধ্যে সকলি দিয়েছে। চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন, মহাপ্রভুর কথা স্নেহ তাকে ভুলতে পারে। এত কথা শুনি মহাপ্রভুর মহা সুখ হয়, চৈতন্যের কৃপা যায়, তারে কি বিস্ময়, বিস্মিত হওয়ার কোন কথা নেই। মহাপ্রভু কৃপা সঞ্চার করেছে, যোগ্যতা কিছু থাকা চাই, যোগ্যতা গুরু সকলকে স্নেহ করে, তার প্রত্যেক শিষ্যকে তার মঙ্গল চায়, কিন্তু শিষ্য অনেক সময় বুঝে উঠতে পারে না তার কৃপা। দেখো নারদের কত কত হাজার হাজার শিষ্য সব তার কৃপা লিখতে পেরেছে, ধ্রুব তার কতটুকু কৃপা লিলে সকাম পর্যন্ত থেকে গেলে তাকে দিতে পারলে, প্রহ্লাদ তার শিষ্য তাকে সবকিছু দিতে পারলে, ভক্তি রস দেন নে, তিনি জ্ঞানী ভক্ত প্রহ্লাদ, উনাকে ওই পর্যন্ত, আবার ব্যাসকে কি করলে সব ভক্তি রস তার মধ্যে স্ফূর্তি করিয়ে দিলে। নিজাম কল্পতর গলিতম ফলম সুখমুখাদ অমৃত সংযুতম পিয়ত ভাগবতম রসমালয় মহুর রসিকা। সব রস তুমি আচ্ছা বাল্মীকিকে তারি শিষ্য কি দিলেন, ও রাম রস তুমি দিলেন, মর্যাদা পুরুষোত্তম রামের তার করুণ লীলা, করুণ লীলা সব তাকে সঞ্চার করলেন। আরো আরো প্রচেতা ইত্যাদি তার শিষ্য ছিল, দক্ষ প্রজাপতি, এই সব লোক, একটি গুরুর সব শিষ্য সমান হবে তা হবে না, যতদূর পাখি আকাশে উড়ি যায় আকাশ অনন্ত আর সমুদ্র আগা, তার মধ্যে যাহা যতটুকু ছঞ্চু ওই তো একটা জল দিবে, সেই জন্য শিষ্য গুরু উন্নত যদি ভাব হয় সব শিষ্যকে দিতে চায়, কিন্তু শিষ্য নিতে পারে কোথায়। আর আজকাল তো কলিকাল, নিজের জাগতিক স্বার্থ দেখবে, তার ভাব যে নিবে তার জন্য তার সঙ্গে থাকবে না, কিসের জন্য থাকবে, যে পকেট ভারী হবে ইত্যাদি, কি কোন জাগতিক তাহার গুরু কাছে এই সব গুলি নাই। রূপ গোস্বামী যেরকম এসেছেন, সনাতন গোস্বামী, জীব গোস্বামী যেরকম এসেছেন, আমরা সেই নিয়ে যদি যাই তাহলে তো হবে সত্য, আমাদের তো ফুরসত নাই এই সব গুলি বিচার করবার। তা চৈতন্যের কৃপা যাহে তাহে কি বিস্ময়, তাতে কি বিস্ময় থাকতে পারে। চৈতন্যের কৃপা রূপ লিখিয়াছেন আপনি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণ, মঙ্গলাচরণেতে রসামৃত সিন্ধু তার কৃপা বর্ণন করছেন কি, হেদি যস্য প্রেরণায় প্রবৃত্ত অহম বরাত রূপ অপি তস্য হরে পদকমলম বন্দে চৈতন্য দেবস্য। ভক্তি রসামৃত সিন্ধু এই জগতেতে আমরা মহাসমুদ্র দেখি, আমি তো চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, কিন্তু এই ভক্তির সামনে সিন্ধু তার থেকে বেশি ব্যাপক, এই কণ জগৎকে ডুবিয়ে দিতে পারে। মহাপ্রভু একটি কণা দিলেন রূপ গোস্বামী, আর এই কণাতে সমস্ত পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে। যদি আমরা একটু যদি ধারণ করি সেই রকম আমরা যদি হই, গুরু কৃপার উপরে নির্ভর করে, অনেক সময় গুরুকে দেখে তার বঞ্চিত হয়ে যায় শিষ্য। এরকম নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর চরিত্র দেখে অনেকে তার বিপরীত হয়ে গেল, তার হিসাব দেখলো না, ভগবত্তার ভাব দেখলো না। তিনি অন্তিম লীলাতে দুটি বিবাহ করেছিলেন, পুত্র হয়েছিল একজন, না অনেকে তার বিদ্রুপ করলো। মহাপ্রভুকে মানলো, নিত্যানন্দ প্রভুকে বলল ও এটা উল্টা হয়ে গেল। জাগতিক দৃষ্টিতে দেখলো, তার ভক্তির বিচার, বলদেবের বিচার, রসের বিচার এইসবগুলি দেখেন। আমরা অনেক সময়তে গুরু এইসবগুলি ক্রিয়া মুদ্রা বিজ্ঞানে বুঝায়, আমরা বুঝতে পারি না। সময় থেকে তাহার যে গুণগুলি, ভক্তিগুলি, রস বিচার যে নিবে নিতে পারে না। কিরকম ভজন করেন, যেরকম বললেন কি কৈসে রহে, কৈসে বেড়াকে, কৈসে ভজন, ভোজন কৈসে, এইসবগুলি গ্রহণ করতে পারে না শিষ্য অনেক সময়। এই জন্য গুরু বিরোধী হয়ে যায় অনেক সময়। এই পাশ্চাত্য দেশ এক জায়গাতে আমার কাছে এসে নালিশ করলো যে আমরা, আমাদের গুরুদ্বয়ের গুরুত্ব ছিল না, গুরুত্ব একেবারে ছিল না, আমরা সামঞ্জস্য করতে পারি না তার চরিত্র দেখে। আমি, তোমরা কোন গুরুত্ব দেখলে না পৃথিবীতে? তিনি হরি নাম সর্বত্র প্রচার করিয়েছেন, মানুষ মদিরা সব ছাড়িয়ে দিয়ে আর কত লোককে হরিনাম নিয়েছেন, আর তোর কিছু না হোক তোর সদাচার আর হরিনাম তো করিয়েছেন, এটা তুমি গুরুত্ব দেখতে পারো না, সাধারণ লোক করতে পারে নি সব। তুমি মহা দুর্ভাগা, মহা দুর্ভাগা। এইরকম হয়তো অনেকে গুরু পাপ পদ্ম বৈষ্ণবের নিকটে থাকে, তার চরিত্র ক্রিয়া মুদ্রা বুঝতে পারে না, বলছে কি বাজে, এর সঙ্গে আর থাকবো না, এইটু তো আমার মতন খায় দায় আর সংসার করছে। কিন্তু তার ভজন প্রণালী, বিচার আচার এসবগুলি লক্ষ্য করতে পারে না। তো হৃদি গ্যাস প্রেরণা পরিবর্তিত হন বারাত, আমি বারাত তুচ্ছ, তুচ্ছ যদি তিনি তুচ্ছ না, তথাপি নিজেকে মনে করি যে তুচ্ছ। যশ হরে পদকমলম বন্দে চৈতন্য দেবস, তাহার প্রেরণাতেই আমি ভক্তির স্বামী সিন্ধু মতন গ্রন্থ, আর তার পরিশিষ্ট উজ্জ্বল নির্মণি গ্রন্থ বিশেষ বিশেষ ভক্তের জন্য। এর তুলনাত্মক আর কোন জগতে গ্রন্থ নাই কৃষ্ণ লীলা। মহা ভক্তির স্বামী সিন্ধু থেকেও উজ্জ্বল নীলমণি মহাত্মা, ভক্তির রসের এক একটি ঢেউ ঢেউগুলি চলছে, এইসব মধ্যে কেউ ডুবে ভজন করে তাহলে তো। তো কোটি সবই মহামুনে, যদি কোটি মধ্যে একটি লোক যদি হয় তাহলে প্রচার সফল। গুরু মহারাজের অত কষ্ট, তোমরা এত কষ্ট দেখো নে, তখন তোমাদের জন্ম হয় নি, চুচুড়া আর ওর পূর্বে কত কষ্ট, এইসবগুলি নিয়ে কি দরকার ছিল এইসবগুলি করবার, যাতে আমাদের কল্যাণ। এখন তার বিচার কজন আমরা নিচ্ছি, তার ভক্তি রসের যে বিচার। এক সময় মথুরাতে জীব গোস্বামীর কিছু মহত্ব বর্ণন করতে গিয়ে গোপাল চম্পুর একটি প্রসঙ্গ শুনিয়েছিলাম, সে আর নিজে স্থির থাকতে পারেনি, অবিষ্ট হয়ে আবার ঝরঝর করে জল, আর নিজেকে স্থির করতে পারেননি। এইসব কটালক বিচার করবে, এই মন্দিরেতে যখন মন্দির অবিত দিয়ে এইসবগুলি হয়েছে, প্রথমবার যখন এখানে হবে তখন তাড়াতাড়ি করে ওই সিংহাসনে তিনটি প্রকোষ্ঠ ইয়ে হচ্ছে স্টে, তখন মুনি মারা ছিলেন আর আমি তার সঙ্গে ভিতরে মন্দিরে গিয়ে কি চিন্তা করতে করতে বলছেন যে সে এই নিচেটা এক রং থাকবে, মাঝখানে এক রং থাকবে, উপরটা অন্য রং থাকবে, নিচে বেলা থাকবে কালো, তারপর থাকবে হলুদ, তারপরে থাকবে লাল। উনি মহারাজ বলছেন যে কেন, তখন ভাব আবিষ্ট হয়ে গেল, কালো কৃষ্ণের জন্য, হলুদ কার জন্য, হলুদ হচ্ছে শ্রীমতী রাধিকার, আর লাল টাকার নিজের কিঙ্করি, নিজেকে মনে করে কিঙ্করি, একবার ভাবারিষ্ট হয়ে তারপরে আর কিছু বলেন না, তারপরে চলে আসে। প্রত্যেক কাজে তাহার এক একটি ভাবনা থাকতো, দার্শনিক বিচার থাকতো, যে শিষ্য এই সবগুলি নিতে পারে আর ওই রকমের ভজন যদি করতে পারে। আমরা বাজ্যগুলি দেখেছি অনেকে, কিন্তু অন্তরঙ্গ হয়ে এই সবগুলি জিনিস যদি ভক্তির স্বামী সিন্ধু উজ্জ্বল নীলমণি পড়ে, গোবিন্দ লীলামৃত দেখে, অনুশীলন করে, তার তাহার বিচার করতে পারবে। তার এই দেখেছেন মঙ্গল মঙ্গল আরতি, প্রভুপাদের আরতি, এক একটি অদ্ভুত সমস্ত রস উত ভর্তি, সারা গোবিন্দ লীলামৃত উজ্জ্বল নীলমণি সূত্রাকারেতে দিয়ে, কিন্তু বুঝবে কে? এই বুঝবে। যদি এইরকম যদি ভজনের যদি থাকে, তাহলে এই মতো 10 দিন পরে আগে রহিলা মহাপ্রভু কত বাজল, বেশি হয়ে গেছে। এই মতো 10 দিন পরে আগে রহিল, স্বরূপ শিক্ষা দিল, শক্তি সঞ্চারিয়া, শক্তি সঞ্চার করে। এটা জাগতিক ভাষাতে বলা হচ্ছে, ভাষার একটা ভাষা মধ্যে দোষ থাকবে। মহাপ্রভু যদি রূপমঞ্জরী রূপ গোস্বামী হয়ে থাকেন, তাহলে শক্তি সঞ্চারিত করবার কি আছে? কিন্তু এই লীলাতে দেখাচ্ছেন যেন মনে হচ্ছে সে শক্তি সঞ্চার করছে, নিজেও শক্তি সঞ্চার করেছেন। আর প্রভু কহে শুনারু ভক্তি রসের লক্ষণ, সূত্রতে কহি বিস্তার না যায় বর্ণন, বিস্তার রূপে আমি বর্ণন করতে পারি না। বারবার শূন্য কহি ভক্তি রস সিন্ধু, বারবার শূন্য কহি ভক্তি রস সিন্ধু। কিরকম হতে কৃষ্ণ মথুরা এসেছেন, কংস মারা হলো, তারপরে উপঠৌকন নিয়ে উগ্রসেন জেল থেকে ছুটে তার কাছে এসেছেন, তাকে রাজ্য তিলক দেবার জন্য কৃষ্ণ ওই সামগ্রী দিয়ে উগ্রসেনকে রাজা করে দিলেন। আর বলে যে আমি আপনার সেবক, আপনার কোনো চিন্তা করতে হবে না। পরে দিনেতে ও দিনেতে কৃষ্ণকে বলদেবকে নন্দ বাবার কাছে যেতে দেয়, খুশিতেই যেতে, যে তুমি আমার ছেলে দেবকে ধরে, আর বসুদেব আর মথুরা যত লোক কৃষ্ণকে বলছে বলদেবকে, যে তুমি দুজনই আমাদের ছেলে, দেবকে গর্ভ থেকে উৎপন্ন হয়েছে, ও তোমাকে কনসার ভয়ে ওখানে কে দিয়ে আসা হয়েছে। ও দিনে খুশিতেই যখন আসতেন, পরে দিনেতে সন্ধ্যার সময়তে নন্দ বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আর ওখানে বসে আছেন, যে সে কেন আসছে না, কারণটা কি? পরের দিন এতে তারা ওখানে গেল, বলদেবকে আর কৃষ্ণকে নিজে কোলে বাম দাহিনে দিকে রাখে, যে কি তোমাদের মতলব কি বলদেব, তুমি কি এখানে থাকতে চাও? তা তুমি থাকতে পারো, তুমি থাকতে পারো। কৃষ্ণ বলদেব দুজনই বললেন, বলদেব বললেন যে সে না বাবা, আমরা এখানে থাকবো না, আপনার সঙ্গে চলো, না না তোমার সব ভাইরা মারা গিয়েছে দেবকে, সব ছেলে তুমি মাত্র আছো, তুমি চলে গেলে তো এরা আমার উপর প্রসন্ন হবে, বেশ আমার একটা ছেলে ছিল তাকে নিয়ে চলে যাচ্ছি, তখন তো তারা মারা পড়বে, তুমি থাকো কিছুদিন। বলতে বলেন যে কৃষ্ণ চেয়ে ছাড়া আমি এক মুহূর্ত থাকবো না, আপনি আমাকে পালন পোষণ করেছেন, জন্মদাতা কিন্তু আমার রক্ষা তো করে নেই, আপনাকে আমি বাবা চিরদিন জানি, আমার বাবা ওরা নয়, ওরা যত বলুক না কেন আমি আপনার সঙ্গে কৃষ্ণের সঙ্গে চলে যাব। তখন উনি বুঝাইবার চেষ্টা করছেন যে সে এরা বলবে যে সে একটা কংস ছিল, কংস আমার সব ছেলে মেরেছে, ও থেকে নিষ্ঠুরী, একটা ছেলে ছিল তাকে নিয়ে চললো, বাবা তুমি থাকো। তখন কৃষ্ণকে বলছেন যে সে কি করা যায়, তো কৃষ্ণ বলছে যে বাবা আপনি ঠিক বলছেন, বলদেব প্রভু এখানে কয়েকদিন থাকুন, তা একলা না থাকলে আমি কিছুদিন না থাকি। তখন তিনি একবার অপুরন্ত ভাবে কাঁদতে লাগলেন। শেষ পরে এই তো হলো। এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যদি টিকা না থাকে না, কি বৈষ্ণব তোষণ ইত্যাদি টিকা থাকে না, তাহলে গভীর আশ্রয় কেউ বুঝতেই পারবে না। এই জন্য গভীর অনুশীলনের দরকার, নচেত কেউ সামঞ্জস্য করবে না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে দেখো, প্রেম ভূমিতে সকলেই থাকতে চায়। বৃন্দাবন হচ্ছে প্রেম, আনডাউটলি বৃন্দাবন, সেখানে অত্যন্ত বেশি প্রেম, অক্রান্ত প্রেম। নন্দ যশোদার সঙ্গে বসুদেবদেরকে কোনো তুলনা হয় না, এত প্রেম। ওই প্রেমকে ছেড়ে দিয়ে কৃষ্ণ এখানে কিরকম থাকলো, যত অসম্ভব। এই জন্য দুটি প্রকোষ্ঠ হলো নন্দ বাবার সঙ্গে, একটি প্রকোষ্ঠে কৃষ্ণ আর বলদেব তার সঙ্গে তিনি গেলেন, আর একটি প্রকোষ্ঠে কৃষ্ণ ছাড়া দিয়ে তিনি গেলেন। সেই হচ্ছে অপ্রকট লীলা। ওখানে গিয়েছেন কিন্তু দেখতে অন্য লোক পায় নাই, কিন্তু যারা গভীর এইরকম ভক্ত তারা বুঝবে। এই জন্য কৃষ্ণ ওখানে আর বলদেব দুজন গেলেন, আর থাকলো কে ওখানে, বসুদেব দেবকীর পুত্র ওখানে থাকলেন, আর কৃষ্ণ বলদেব একটি গাড়িতে নন্দ বাবার সঙ্গে অলক্ষিত ভাবে, কিন্তু নন্দ বাবার সঙ্গে তারা গেল। তো নন্দ বাবা দুজন হলো কি, দুজন কোটি গণ নন্দ বাবা, কোটি কৃষ্ণ, কোটি নন্দ বাবা, কোটি যশোদা, দেবকী বসতে ও কোটি কোটি, সব ব্রহ্মাণ্ডে লীলা হচ্ছে। যেরকম হতে দেখিয়েছেন ওখানে দ্বারকাতে 7,000 কত 16,000 মহিষের সঙ্গে লীলা হচ্ছে, কোন জায়গাতে অগ্নিকে কোথাও যজ্ঞ করাচ্ছেন, কোথাও কিছু হচ্ছে, সেই কৃষ্ণ আর যশোদা বসুদেব দেবকী আর সবগুলি নারদ ঋষি সব জায়গা দেখছেন, যে অনন্ত জায়গাতে এইরকম হয়েছে দেখেন, যে কি অদ্ভুত ধারণা করতে পারবে, যোগী গণের মতন কাজ কিরকম উনি দেখতে পান। এইরকম হতে রূপ গোস্বামী একটি দুটি ন, মহাপ্রভু যেখানে যেখানে ব্রহ্মাণ্ডে লীলা হচ্ছে সর্বত্র তিনি রয়েছে, তারপরই কথা।